11 অধ্যায়।
উপযুক্তভাবে উপাসনার নিয়ম। আমি তোমাদের প্রশংসা করছি, কারণ তোমরা সব ব্যাপারেই আমার কথা মনে করে থাকো, আর আমি তোমাদের যে শিক্ষা দিয়েছি তা ধরে রাখছ। আমি চাই যেন তোমরা জানতে পারো যে খ্রিস্টই প্রত্যেক পুরুষের মাথার মতো, পুরুষ স্ত্রীলোকের মাথার মতো, আর ঈশ্বর খ্রিস্টের মাথার মতো। যে পুরুষ মাথা ঢেকে প্রার্থনা করে বা নবী হিসাবে ঈশ্বরের বাক্য বলে, সে তার মাথার অসম্মান করে। যে স্ত্রীলোক মাথা না ঢেকে প্রার্থনা করে বা নবী হিসাবে কথা বলে, সে তার মাথার অসম্মান করে, কারণ তাতে সে মাথা কামানো স্ত্রীলোকের মতোই হয়ে পড়ে। যদি কোনো স্ত্রীলোক মাথা না ঢাকে, তবে সে তার চুলও কেটে ফেলুক। কিন্তু স্ত্রীলোকের পক্ষে চুল কেটে ফেলা বা মাথা কামিয়ে ফেলা লজ্জার বিষয় বলে সে তার মাথা ঢেকে রাখুক। মাথা ঢেকে রাখা পুরুষের উচিত নয়, কারণ ঈশ্বর পুরুষকে নিজের মতো করে সৃষ্টি করেছিলেন, আর পুরুষের মধ্য দিয়ে ঈশ্বরের গৌরব প্রকাশ পায়। কিন্তু স্ত্রীলোকের মধ্য দিয়ে পুরুষের গৌরব প্রকাশ পায়। পুরুষ স্ত্রীলোক থেকে আসেনি, কিন্তু স্ত্রীলোক পুরুষ থেকে এসেছে। স্ত্রীলোকের জন্য পুরুষের সৃষ্টি হয়নি, কিন্তু পুরুষের জন্য স্ত্রীলোকের সৃষ্টি হয়েছে। সেই জন্য এবং স্বর্গদূতদের জন্য অধীনতার চিহ্ন হিসাবে মাথা ঢাকা স্ত্রীলোকের উচিত। অবশ্য প্রভুর সঙ্গে যুক্ত হয়ে স্ত্রীলোক পুরুষের উপর নির্ভর করে, আবার পুরুষও স্ত্রীলোকের উপর নির্ভর করে। কারণ যেমন পুরুষ থেকে স্ত্রীলোক এসেছিল, তেমনি আবার স্ত্রীলোকের মধ্য দিয়ে পুরুষের জন্ম হয়, কিন্তু সমস্তই ঈশ্বর থেকে হয়। তোমরা নিজেরাই বিচার করে দেখো, মাথায় কাপড় না দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করা কি স্ত্রীলোকের মানায়? স্বাভাবিক বুদ্ধি দিয়ে কি এটা বোঝা যায় না যে পুরুষ যদি লম্বা চুল রাখে তবে তাতে তার অসম্মান হয়, কিন্তু স্ত্রীলোক যদি লম্বা চুল রাখে তবে তাতে তার গৌরব হয়? নিজেকে ঢাকবার জন্যই তো স্ত্রীলোককে লম্বা চুল দেওয়া হয়েছে। যদি কেউ এই নিয়ে তর্ক করতে চায়, তবে এই বলব যে অন্য কোনো নিয়ম আমাদের মধ্যেও নেই বা ঈশ্বরের মণ্ডলীগুলোর মধ্যেও নেই।
প্রভুর ভোজ সম্বন্ধে এবার আমি যে বিষয় নিয়ে আদেশ দিতে যাচ্ছি, সেই বিষয়ে আমি তোমাদের প্রশংসা করি না, কারণ তোমরা যেভাবে মণ্ডলীতে মিলিত হও তাতে তোমাদের মঙ্গল না হয়ে ক্ষতিই হয়। প্রথমত, আমি শুনতে পাচ্ছি তোমরা যখন মণ্ডলী হিসাবে একসঙ্গে মিলিত হও তখন তোমাদের মধ্যে দলাদলি থাকে, আর আমি তা কতকটা বিশ্বাসও করি। অবশ্য তোমাদের মধ্যে মতের অমিল হবেই, যেন ঈশ্বরের চোখে তোমাদের মধ্যে যোগ্য লোক কে তা ধরা পড়ে। মণ্ডলী হিসাবে এক জায়গায় মিলিত হয়ে যা খাও তা আসলে প্রভুর ভোজ নয়, কারণ তোমরা কেউ কারো জন্য অপেক্ষা না করেই খেয়ে ফেলো, আর তাতে একজনের খিদে থেকে যায় আর অন্যজন মাতাল হয়। খাওয়া দাওয়া করবার জন্য তোমাদের কি ঘর বাড়ি নেই? নাকি তোমরা ঈশ্বরের মণ্ডলীকে তুচ্ছ করছ এবং যাদের কিছু নেই তাদের লজ্জা দিচ্ছ? আমি তোমাদের কি বলবো? আমি কি এতে তোমাদের প্রশংসা করব? নিশ্চয়ই না। আমি তোমাদের যে শিক্ষা দিয়েছি তা আমি প্রভুর কাছ থেকে পেয়েছি। যে রাতে প্রভু যীশুকে শত্রুদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল, সেই রাতে তিনি রুটি নিয়ে ধন্যবাদ দিয়েছিলেন এবং তা টুকরা টুকরা করে বলেছিলেন, এটা আমার দেহ যা তোমাদেরই জন্য দেওয়া হবে, আমাকে মনে করবার জন্য এই রকম করো। খাওয়া হলে পর সেইভাবে তিনি পেয়ালা নিয়ে বলেছিলেন, আমার রক্তের দ্বারা ঈশ্বরের যে নতুন ব্যবস্থা বহাল করা হবে সেই নতুন ব্যবস্থার চিহ্নই হল এই পেয়ালা। তোমরা যতবার এর থেকে খাবে আমাকে মনে করবার জন্য এই রকম করো। সেই জন্য তিনি না আসা পর্যন্ত যতবার তোমরা এই রুটি খাবে আর এই পেয়ালা থেকে খাবে ততবারই প্রভুর মৃত্যুর কথা প্রচার করবে। সেই জন্য যে কেউ অযোগ্যভাবে এই রুটি আর প্রভুর পেয়ালা থেকে খায়, সে প্রভুর দেহের আর রক্তের বিরুদ্ধে পাপ করেছে বলে দোষী হয়। সেই রুটি আর সেই পেয়ালা থেকে খাবার আগে মানুষ নিজেকে পরীক্ষা করে দেখুক, কারণ খাবার সময় সে যদি প্রভুর দেহের বিষয় না বোঝে, তবে সেই খাওয়াতে সে তার নিজের উপরেই শাস্তি ডেকে আনে। সেই জন্যই তোমাদের মধ্যে অনেকে দুর্বল আর অসুস্থ হয়েছে, আবার অনেকে মারাও গেছে। খাবার আগে যদি আমরা নিজেদের বিচার করে দেখি, তবে আমরা প্রভুর বিচারের হাত থেকে রেহাই পাই। কিন্তু আমাদের বিচার যখন প্রভু করেন, তখন তিনি আমাদের শাসন করেন, যাতে জগতের সকলের সঙ্গে আমাদের দোষী বলে স্থির করা না হয়। সেই জন্য আমার ভাইয়েরা, যখন খাওয়ার জন্য তোমরা মণ্ডলী হিসাবে এক জায়গায় মিলিত হও, তখন একজন আরেকজনের জন্য অপেক্ষা করো। যদি কারো খিদে পায়, তবে সে বাড়ি থেকে খেয়ে আসুক, যেন মণ্ডলী হিসাবে এক জায়গায় মিলিত হবার ফলে শাস্তি পেতে না হয়। অন্য সব ব্যাপারে আমি যখন আসব তখন উপদেশ দেব।